আজকের এই বিষয়ে আমাদের সঙ্গে দুজন অতিথি জয়েন করেছেন। ঢাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। ডক্টর আসিফ নজরুল, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
আর ভারত থেকে জয়ন্ত রায়চৌধুরী, বিজনেস এডিটর দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, তিনিও জয়েন করেছেন আজকে আমাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনার জন্য। জয়ন্ত রায়চৌধুরী, আপনাকে স্বাগত।
ধন্যবাদ।
এই অনুষ্ঠানটি শুরু করবার আগে আপনারা শুনছিলেন এ বিষয়ে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী একটি প্রতিবেদন। তো মোটামুটি সেই প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশে প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে বিশেষজ্ঞদের বিশ্লেষণ। ডক্টর আসিফ নজরুল, আপনার কাছে যদি আমি প্রথমে প্রশ্ন করি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের উপরে সার্বিক মূল্যায়ন সংক্ষেপে করতে আপনি কি কিভাবে বলবেন?
আমি প্রথমে যে বিষয়টা নিজে সবচেয়ে ভালো বুঝি, যে বিষয়ে আমার পিএইচডি আছে, সেটা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে অভিন্ন নদীর পানি। দেখেন, সাবরুম হচ্ছে ত্রিপুরার একটা ছোট্ট শহর, এখানে লোক সংখ্যা 8,000-এর মতো। 8,000 লোকের পানীয় জলের জন্য বাংলাদেশ প্রতিদিন আপনার প্রায় 4,50,000 লিটার পানীয় জল সরবরাহ করবে। এখন এটা আপনি যদি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখেন, ঠিক আছে, অসুবিধা নাই। কিন্তু আপনি যদি ত্রিপুরার পত্রিকা গুলা দেখেন তাহলে দেখবেন যে সাবরুমে কিন্তু ওইখানে একটা স্পেশাল ইকোনমিক জোন স্থাপনের চিন্তা চলছে। এই 4,50,000 লিটার পানি কি 7,500 মানুষের খাওয়ার জন্য নেওয়া হচ্ছে? ওগুলি পড়লে আপনার কাছে প্রশ্ন থাকবে যে আসলে পিছনে উদ্দেশ্যগুলো কি। আর এখানে যদি আমরা মানবিকতার সেন্সেও দেখি, মানবিকতা তো একপাক্ষিক হয় না। এখন বাংলাদেশের সাথে ভারতের 1986 সনে একটা বড় নদীর পানি ভাগাভাগির ক্ষেত্রে একটা প্রাথমিক সমঝোতা হয়েছিল। এরপর 96 সনে গঙ্গা চুক্তিতেও উল্লেখ করা আছে পানি ভাগাভাগি হবে। এখন পর্যন্ত আজকে 33-34 বছর হয়ে গেছে, মিটিংই হয় না, বা ভারত বলে যে না, তথ্য এখনো আপডেট করা হয় নাই। লাস্ট গত মাসে ভারতের সচিব এসে বলে গেছে যে তথ্য আপডেট করা নাই, এই জন্য এটা একটু দেরি হবে। আচ্ছা, এত কিছু, আপনি 33-34 বছর আপনি সমস্ত অভিন্ন নদীর পানি গঙ্গা বাদে সেটা আপনি ব্যাপারে কোনো চুক্তি করতে পারেন না। আর চট করে ভারত চাইলেও আপনি মানবিকতা দেখিয়ে ফেনী নদীর পানি দিয়ে দিলেন, এই ফেনীতে শুষ্ক মৌসুমে 47 কিউসেক পানি হয়ে যায়। তো সেই পানিটা কি আপনার কোনো কৃষি প্রকল্পে, মুহুরির প্রকল্প আছে, সেটার উপর কোনো প্রভাব পড়বে কিনা, এই ব্যাপারে কি বাংলাদেশ গভর্নমেন্ট কোনো স্টাডি করেছে, এই ব্যাপারে কি বাংলাদেশ গভর্নমেন্ট স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেছে? এগুলি তো রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ এভাবে অকাতরে দিয়ে দেওয়া হবে বিনিময় কিছু না পেয়ে? এটা শুধুমাত্র নদীর পানির ক্ষেত্রে আপনাকে বলছি, বাকি যতগুলো আপনি দেখেন, দেখেন আপনাকে বলি, ঢাকা শহরে এখন নতুন বাসায় কোনো গ্যাসের সংযোগ পাওয়া যায় না, প্রাকৃতিক গ্যাসের, তরলকৃত গ্যাস আনতে হয়, সেটার দাম নিয়েও, সেটা সরবরাহ নিয়েও সংকট রয়েছে। আমরা বহুদিন যাবত শুনে আসছি যে বাংলাদেশ গ্যাস সংকটের মধ্যে পড়ছে এবং গ্যাসের অবস্থা দিনে দিনে আরো খারাপ হবে, 10-20 বছরের মধ্যে শেষ হয়ে যাবে, এরকম কথাও শুনি মাঝে মাঝে। বাট বাস্তবতা হচ্ছে ঢাকা শহরে নতুন বাসায় কোনো প্রাকৃতিক গ্যাসের কানেকশন দেওয়া হয় না। এখন ভারতকে আমরা তরলীকৃত গ্যাস দিচ্ছি, তো তরলীকৃত গ্যাস জিনিসটা কি? এটা কি একটা আকাশ থেকে আসা জিনিস? এটা তো প্রাকৃতিক গ্যাসকেই কৃত্রিম ভাবে তরল করা হয় কিছু সময়ের জন্য। আসলে তো প্রাকৃতিক গ্যাসই দিচ্ছি তরল ফর্মে। কেন দিচ্ছি? আমি যে একের পর এক জিনিস দিয়ে গেলাম, আমার এখানে একটা সার্ভেলেন্স রাডার স্থাপন করা হবে, সমস্ত কিছু দিতে আমি রাজি আছি, যদি আমাকে বুঝিয়ে বলা হয় যে আমি বিনিময়ে কি পেলাম, যেগুলির জন্য আমরা বছরের বছর পর বছর বেগ করছি, অভিন্ন নদীর পানি বলেন, তারপরে আজকে আপনি রোহিঙ্গা ইস্যু দেখেন, এত বড় একটা মানবতা বিরোধী জঘন্য অপরাধ যেই কাঞ্চি করেছে মিয়ানমার, তার বিপক্ষে বাংলাদেশের পাশে দাঁড়াতে রাজি না ভারত। হিউম্যান রাইটস কাউন্সিলে এই বিষয়ে যখন প্রস্তাব হয়েছে, যখন ভোটাভুটি হয়েছে, ভারত ভোট দেয় নাই। এত বড় একটা অন্যায় বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছে মিয়ানমার, সেখানে পর্যন্ত ভারত বাংলাদেশের পক্ষ নেয় নাই। আমি আপনাকে লাস্ট হিউম্যান রাইটস কাউন্সিলে ভোটাভুটির কথা বলতে পারি। এইরকম একটা রাষ্ট্র যে কোনোখানেই বাংলাদেশের পাশে দাঁড়ায় না, বাংলাদেশের কোনো স্বার্থ রক্ষা করে না, তাকে আপনি উজাড় করে সবকিছু দিয়ে দিবেন কেন, কিসের জন্য? এটা কি দেশের জন্য নাকি শুধু আওয়ামী লীগের ক্ষমতায় থাকার জন্য? এই প্রশ্ন এখন বাংলাদেশে বড় হয়ে দাঁড়িয়েছে।
জি, অনেক ধন্যবাদ। আমি একটু জয়ন্ত রায়চৌধুরীর বিশ্লেষণ শুনি। জয়ন্ত রায়চৌধুরী, আপনি শুনলেন আসিফ নজরুলের বিশ্লেষণ। বাংলাদেশের প্রধানমন্ত্রী ফিরে আসার প্রেক্ষিতে বাংলাদেশের জনগণের একটাই প্রশ্ন যে বাংলাদেশ কি পেল এই সফরের মধ্যে দিয়ে, আপনি যদি একই রকম ভাবে একটু বিশ্লেষণ দেন।
আমার মনে হয় এই প্রশ্নটার উত্তর একটু বড় পরিপ্রেক্ষিতে দেখা উচিত। ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা এটা কয়েক লক্ষ লিটার জল একটা ছোট শহরকে দিল কি দিল না সেটা নিয়ে নয়। আপনি যদি দেখেন এই গত কয়েক বছরের মধ্যে বাংলাদেশের যে পাওয়ার ইলেকট্রিসিটি ডেফিসিট ছিল সেটা মোটামুটি ভারতবর্ষের অনেকটা সাহায্য করেছে। ত্রিপুরার থেকে যে স্টেটের কথা বলছেন, যে স্টেট ছোট্ট একটি প্রভিন্স ভারতবর্ষের, তারা প্রায় বাংলাদেশের তাদের যত না জনসংখ্যা তার থেকে বেশি বাংলাদেশের রেফিউজিদের 71 সালে রেখেছিল, আপনার হয়তো মনে থাকবে। সেখান থেকে ইলেকট্রিসিটি আসে আর পশ্চিম বাংলা থেকে ইলেকট্রিসিটি যথেষ্ট সরবরাহ হচ্ছে। আমার মনে হয় এখন মোটামুটি 1500 মেগাওয়াট ইলেকট্রিসিটি ভারতবর্ষ সাপ্লাই করছে। ভারতবর্ষ রাজি হয়ে গেছে ভুটানের ইলেকট্রিসিটি যেটা বাংলাদেশ কিনতে চায় তার করিডোর দেওয়ার জন্য। উনি গ্যাসের কথা বলছিলেন, ভারতবর্ষ পাইপলাইন লাগাচ্ছে যেটা দিয়ে কেরোসিন এবং অন্যান্য পেট্রোলিয়াম প্রোডাক্টস নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশে যেতে পারে। আমার মনে হয় একটা লার্জার পার্সপেক্টিভ দেখার দরকার আছে। রেলওয়ে কানেকশন যদি দেখেন, গাড়ির কানেকশন যদি দেখেন, ট্রেড যদি দেখেন অনেক বেড়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একটা বড় একটা আমাদের যে সিস্টেম, যে ভারতবর্ষ বাংলাদেশ জুড়বে সাউথ ইস্ট এশিয়ার সঙ্গে, সেইটার একটা আমরা তৈরি করতে পেরেছি, সেটার একটা আমরা মানদণ্ড দিতে পেরেছি, এটা একটা বড় কথা। আর একটা ছোট শহরে কতটুকু জল সেটা তো এমনই আইসোলেটেড জায়গায়, সেখানে ত্রিপুরার মেইন ওয়াটার সাপ্লাই থেকে যেতে পারছে না, সেই জন্য বাংলাদেশ থেকে যাওয়াটা সোজা। নিশ্চয়ই বাংলাদেশেরও কিছু না কিছু জায়গা আছে যেখানে হয়তো ভারতবর্ষ থেকে কিছু না কিছু আসে। এগুলো ছোট ব্যাপার, বড় কথা হচ্ছে যে লার্জার পিকচার যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে যে কতটা কোঅপারেশন বেড়েছে। কোঅপারেশন আমার মনে হয় অনেকটা বেড়েছে। 1965 আগে যে অবস্থা ছিল ভারত এবং বাংলাদেশে ট্রেডের, লোকজন আসা যাওয়ার, কালচারাল আইডিয়াস এক্সচেঞ্জের, সেইটাতে আমরা যাবার চেষ্টা করছি, এখনো পূর্ণভাবে যাইনি। এখনো বাংলাদেশের থেকে বাংলাদেশে আমাদের সিনেমা যেতে পারে না, বইও খুব কমই যায়, খবরের কাগজ যায় না, ম্যাগজিন যায় না, কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, বাংলাদেশ হয়ে যাচ্ছে, আমরাও হয়ে যাচ্ছে। আমরাও চাই যে বাংলাদেশের খবরের কাগজ, ম্যাগজিন আসুক, বই আসুক, বই মেলাতে বাংলাদেশি পাবলিশাররা বেশি করে আসতে লেগেছে। লার্জার পার্সপেক্টিভে যদি আপনি দেখতে চান যে কেন শেখ হাসিনার এই ট্রিপটা, অনেকগুলো এমওইউ, 12 এমওইউ সই হয়েছে, সেগুলো ইন ইটসেলফ খুব ইম্পর্টেন্ট, সেগুলো প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ এমওইউ, খুব সিগনিফিকেন্ট এমওইউ। এছাড়া কিছুটা হয়তো শেখ হাসিনা ব্যালেন্সিং করছেন, কারণ চীনের সঙ্গে যে সুসম্পর্ক বাংলাদেশ তৈরি করেছে সেটা ন্যাচারাল, প্রত্যেকটা প্রতিবেশীর সঙ্গে বাংলাদেশের ভালো সুসম্পর্ক থাকা উচিত। সেটাকে হয়তো আমেরিকা বা ইউরোপিয়ান যা বাংলাদেশের যারা অ্যালাইজ তারা অতটা পছন্দ করছে না, ভারতবর্ষ হয়তো কিছু চোখে দেখেছে, সেটাকে কিছুটা ব্যালেন্সিং করার চেষ্টা করছে। যাহা যতটুকু রোহিঙ্গিয়া বা মিয়ানমারের কথা যতদূর আমি জানি, রোহিঙ্গিয়া ব্যাপারে ভারতবর্ষ চেষ্টা করেছে মিয়ানমারের সঙ্গে বিভিন্ন রকম ভাবে বোঝাবার চেষ্টা করেছে, যাতে বাংলাদেশ কিছুটা বাংলাদেশের রাহাত হোক, এবং সেটার কিছুটা বোধ হয় ফলও দেখা গেছে। চীন যাদের অ্যাকচুয়ালি মিয়ানমারের উপরে সবথেকে বেশি দখল আছে, বলতে গেলে মিয়ানমার একটা ক্লায়েন্ট স্টেট চীনের, মিয়ানমারে নর্থার্ন মিয়ানমারে এখন চীন অনেকগুলো রাস্তা কন্ট্রোল করে, পাইপলাইন কন্ট্রোল করে, আরাকানের একটা পোর্ট কন্ট্রোল করে সম্পূর্ণরূপে, সেই চীনে যতটা দখল আছে এবং যতটা বলতে পারে, সে চীন তো বিশেষ কিছু করে উঠতে পারেনি রোহিঙ্গার ব্যাপারে যতদূর আমি জানি। এবং ইউনাইটেড নেশন এর উনি কথা বলছেন, সেখানে চীন কিরকম ভাবে ভোট দিয়েছিল সেটা আমরা সবাই জানি।
আচ্ছা, ডক্টর আসিফ রজুল যে মোটা দাগে যে বিষয়গুলো বললেন, যে পানি চুক্তি, তারপরে গ্যাস সংযোগ, ইলেকট্রিসিটি, রোহিঙ্গা ইস্যু, এছাড়া আরো অনেক ইস্যু রয়েছে ভারত বাংলাদেশের মধ্যে অমীমাংসিত।
আমি তো বলতে চাচ্ছি কি, উনি যেগুলি বললেন এগুলি কোথায় লেখা আছে? উনি যে বললেন যে ভুটান থেকে বাংলাদেশকে কি গ্যাস না কি এটা দেওয়ার একটা সমঝোতা হয়েছে, এটা কি বাংলাদেশ ভারত চুক্তিতে লেখা আছে? উনি বললেন ভারতের রাজ্য থেকে কি কি নাকি বাংলাদেশকে দেওয়া হবে, এটা কি লেখা আছে কোথাও? উনি বললেন যে ভারত মিয়ানমারকে বহু বোঝানোর চেষ্টা করেছে, এটা কোনো প্রমাণ আমরা পেয়েছি? হিউম্যান রাইটস কাউন্সিলের মধ্যে ভারত মিয়ানমারের বিপক্ষে কেন ভোট দিল না? উনি অনেক কারেক্টলি চীনের কথা বলেছে। কারণ আমি তো এখানে আলোচনায় বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে আলোচনা করছি না, বললে অবশ্যই আমি চীনের সমালোচনা করতাম, এখানে ভারতের প্রসঙ্গ আসছে। উনি একটা জিনিস বলেছেন ইলেকট্রিসিটির কথা, আমি ওনাকে সবিনয়ে জিজ্ঞেস করতে চাই, ইলেকট্রিসিটি একটি ফ্রি দেওয়া হচ্ছে, যেই মূল্যে আপনারা দিচ্ছেন এটা আন্তর্জাতিক বাজার দরের কি বেশি নাকি কম, তাহলে লাভবান হচ্ছে কে? তারপর আমি ওনার সাথে এটা মানতে রাজি আছি অনেক বিগার কনটেক্সটে দেখতে হবে। তো অনেক বিগার কনটেক্সটে দেখলে আপনারা করেন কি, শুধু মানে এটা দেখেন যে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় আপনারা কতটা হেল্প করেছেন, অবশ্যই হেল্প করেছেন, কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধে যে আপনারা হেল্প করেছেন এটা যে আপনাদের কতটা হেল্প করেছে এটা আপনারা চিন্তা করেছেন যে একটা পাকিস্তান ভেঙে অন্য একটা রাষ্ট্র হয়ে গেছে, এই অঞ্চলে যে সিকিউরিটি থ্রেট ছিল সেটার থেকে যে আপনারা কত বাঁচা পেতে গেছেন, সেটার জন্য যে আপনাদের কত বিলিয়ন ডলার সাশ্রয় হয়েছে সেটা আপনারা ভেবেছেন। এটাও তো আমরা বলতে পারি যে বাংলাদেশ স্বাধীন হয়ে ভারতের কত বড় উপকার করেছে, নাহলে তো আজকে ভারতের দুই প্রান্তে দুইটা পারমাণবিক বোমা থাকতো। কিন্তু এটা তো দ্বিপাক্ষিক ব্যাপার, একাত্তর সালের যুদ্ধে আপনারা যে হেল্প করেছেন সবসময় আপনি আপনাদের কথা বলেন, আমরা যে হেল্প করেছি স্বাধীন হয়ে সেটাও তো দেখতে হবে। এবং আপনারা তো শুধু মুক্তিকামী মানুষের প্রতি সহানুভূতি জানিয়ে সাহায্যটা করেন নাই, তাহলে তো আপনি ভারতে যারা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করে তাদেরকে তো দমন করতেন না, আপনারা করেছেন কারণ আপনাদেরও স্বার্থ ছিল। এখন দুই পক্ষ স্বার্থ যদি সমভাবে দেখা হয় তখন বাংলাদেশ ভারত একটা অসাধারণ বন্ধুত্বের সম্পর্কের উদাহরণ হতে পারত, কিন্তু এটা হয় নাই। বাংলাদেশে আপনি যদি এসে সাধারণ মানুষের সাথে কথা বলেন, বাংলাদেশে মানুষ বহু বছর যাবৎ বঞ্চনা ফিল করে এবং এই বর্তমান সরকারের আমলে বঞ্চনা বোধটা দিনে দিনে বেড়েছে। আমরা ভারতের বন্ধু হতে চাই, উইন উইন সিচুয়েশনে যেতে চাই, ভারত দিবে শুধু আশ্বাস আর আমি দিব প্রকৃত ডেলিভারি, এটা কোনো উইন উইন সিচুয়েশন না।
জি, জয়ন্ত রায়চৌধুরীর কাছে আবার ফিরে আসছি। ডক্টর আসিফ নজরুল যেটি বললেন যে দুই পক্ষ সমভাবে পায় এরকম কিছু আশা করে, উইন উইন সিচুয়েশন, একই কথা বাংলাদেশের লোকজন কিন্তু বলছে পত্রপত্রিকার রিপোর্টে যেগুলো উল্লেখ করা হয়েছে যে যেগুলো এমওইউ বা সমঝোতা স্বাক্ষরিত হয়েছে এর ভেতরে চট্টগ্রামের এবং খুলনার মংলা এবং চট্টগ্রাম বন্দর ভারত ব্যবহার করবে, তারপরে ফেনী নদীর পানি দিতে রাজি হয়েছে বাংলাদেশ, তারপরে শুল্কমুক্ত ট্রানজিট সুবিধা ভারত পেয়েছে, কিন্তু প্রশ্নই একটাই যে উইন উইন সিচুয়েশন কতটা হলো, বাংলাদেশ কি পেল, এই প্রশ্নের আসলে স্পষ্ট কোনো উত্তর কেউ পাচ্ছে না। আপনার কি মনে হয়েছে?
দেখুন, ভারতবর্ষের তরফ থেকে যা যা দেবার যা যা আরো নিশ্চয় আরো দেবে ভারতবর্ষ সেটা, কিন্তু উনি বলছেন, আমি একটু অদ্ভুত হয়ে গেলাম যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর মানুষ, উনি নিশ্চয়ই জানেন যে ত্রিপুরা থেকে গ্যাস সাপ্লাই, ইলেকট্রিসিটি সাপ্লাই, ভাড়া মারার রূপ দিয়ে ইলেকট্রিসিটি সাপ্লাই এর এগ্রিমেন্ট অনেক আগেই হয়ে গেছে, এবং যেটা ভুটানের থেকে ইলেকট্রিসিটি সেটারও আমার মনে হয় যখন তারেক করিম সাহেব হাই কমিশনে ছিলেন তখনই হয়ে গেছিল। তো এগুলো তো জানা কথা, এখন এখন এগুলো রূপান্তর, এগুলো এখন বাস্তবায়ন হচ্ছে। এখনকার যে হাই কমিশনার সৈয়দ মুস্তাফা আলীর, যিনি ভাইপো, তার আমলে এটা হচ্ছে। তো এগুলো নিয়ে কোথায় বিতর্ক আমি বুঝতে পারলাম না। ভারতবর্ষ এবং বাংলাদেশের যেটা শুল্কবিহীন ট্রানজিট, এটা একটা একটা নতুন কথা আমি শুনলাম, কারণ বাংলাদেশকে যে নেপালে যাবার জন্য বা ভুটানে যাবার জন্য যে ট্রানজিট সেটাও শুল্কবিহীন, কিন্তু ইলেকট্রিসিটি সাপ্লাই অবভিয়াসলি কমার্শিয়াল লাইনে দেওয়া হয়, যদি জল বাংলাদেশ কোথাও দিচ্ছে সেটাও কমার্শিয়াল লাইনেই দেবে। চিটাগং পোর্ট যদি ইউজ করে ভারতবর্ষ, যেটা 1965 আগে অব্দি আমরা করতাম, তাহলে পরে ভারতবর্ষ সেটা বার্থিং ফিজ দেবে অবভিয়াসলি, যে কোনো যে যা হব যা যাব। এবং জাহাজ যতটুকু আমি জানি যে ইন্টারনাল ওয়াটারওয়েজে যে বাংলাদেশের যে জাহাজগুলো চলবে সেগুলো বাংলাদেশের জাহাজে আমাদের আমাদের কার্গো বা আমাদের প্যাসেঞ্জার পাঠাতে, প্যাসেঞ্জারের এখনো আমাদের রাইটস পাইনি কার্গো। আপনি অনেক কিছুই ভারতবর্ষ চায়, এগুলো সব কিছু বলা যায় না, কিন্তু যেমনি দেখুন পদ্মার স্রোতটা, পদ্মার নদী তো আধা আছে, অর্ধেক আপনাদের অর্ধেক অর্ধেক বাংলাদেশের অর্ধেক ভারতবর্ষের, সেটার মিডস্ট্রিম ইউজ কিন্তু ভারতবর্ষ সম্পূর্ণরূপে প্রথম থেকেই বাংলাদেশকেই দিয়ে রেখেছে। ভারতবর্ষ কিন্তু মিডস্ট্রিম ইউজ করেই না, ফিশিং রাইটস বাংলাদেশকে দিয়ে রেখেছে সম্পূর্ণরূপে। এগুলো নিয়ে বিতর্ক তর্ক আমরা করি না, কোনো কথাও ওঠাই না। আর একাত্তরে কি হয়েছিল না হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে আমরা কোনো কথা বলছি না। উনি ওঠালেন যে ত্রিপুরার একটা শহরকে কেন জল দেওয়া হবে, ত্রিপুরার কি সেইটার পরিপ্রেক্ষিতে একাত্তরের কথা উঠিয়েছিলাম,
না উনি না উনি
আমার মনে হয় না এই কথাটা একটা মানে এটা এইটা একটা খুবই আমার মনে হয় খুবই মানে কি বলবো এটাকে কি ভাষায় আমি বলবো, যে একাত্তরের যুদ্ধের সময় আমাদের যে মৈত্রীবন্ধন ছিল সেটাতে আমাদের কোনো স্বার্থ নিয়ে আমরা চিন্তা করে মৈত্রীবন্ধনে এগিয়ে গেছিলাম, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। আমার মনে হয় না সেই সময় যে রূপে ভারতবর্ষ এগিয়ে গেছিল এবং যে রূপে ইন্দিরা গান্ধী বিশেষ করে নিজের পার্সোনাল ইন্টারেস্ট নিয়ে উনি এগিয়ে গেছিলেন সেটা আমার মনে হয় না। সেটাকে আপনি কোন তারাজুতে তুলে দেখতে পারেন যে এটা ভারতবর্ষ বেশি গেইন করেছে, লাভ করেছে, লোকসান করেছে, আমার তো মনে হয় না।
আচ্ছা, আপনাদের দুজনের কাছে একজন শ্রোতা প্রশ্ন করবে,
আমি একটু ক্লারিফাই করি।
জি জি,
যেটা বলল ত্রিপুরা দিয়ে বাংলাদেশকে দেওয়া যাওয়ার, আমি এইবারের সফরে চুক্তির কথা বলছিলাম, এর আগের চুক্তিতে কিছু নিয়ে যাওয়া হচ্ছে, আমরা তখন আলোচনা করছি এবারে চুক্তি নিয়ে, ঠিক আছে। আর আমি কিন্তু ত্রিপুরাকে পানি দেওয়া কোনোভাবেই এটা বিরোধিতা করছি না, আমি বলছি এই যে মানবিকতা দেখালো, সেই মানবিকতাটা তো রেসিপ্রোসিটি থাকতে হবে, আমাদের প্রতি কি মানবিকতা দেখালো, অবশ্যই আপনি ত্রিপুরাকে পানি দিবেন, ভারত যা যা পেয়েছে দিবেন, আমরা যা যা পেয়েছি সেটা দেন না কেন, সেটা হচ্ছে আমার প্রশ্ন।
জি, একজন শ্রোতার প্রশ্ন নিয়ে আসি। হ্যালো,
হ্যালো,
জি বলুন ভাই।
আমার কোশ্চেনটা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী যে বাংলাদেশ থেকে এত কিছু দিয়ে আসল, ফেনী নদীর পানি দিল, ট্রানজিট দিল, গ্যাস দিল, তো বাংলাদেশ আমরা কি পেলাম? আমরা তো কিছুই পেলাম না।
এই প্রশ্ন নিয়েই তো এতক্ষণ কথা হচ্ছিল। জয়ন্ত রায়চৌধুরী বলছিলেন যে অনেক কিছুই বড় আকারে অনেক রিলেশনের ব্যাপার পরিষ্কার হয়েছে,
রিলেশন শুধু আমরাই খালি ঢেলে দিব, তারা কিছু দেবে না, শুধু প্রতিবেশী দেশ ঠিক আছে, ভালো সম্পর্ক দেবে, আমরা মানুষ দেখো, তারা কি আমাদের মানবিক তিস্তা নদীর পানি দিতে পারে না?
আচ্ছা, এই সুযোগে আমি আরো আমাদের কয়েকজন শ্রোতার প্রশ্ন এবং মন্তব্য পড়ে দিচ্ছি। রিফাত রেজা নামে একজন বলেছেন যে কতদিন ইন্ডিয়ার কাছে মাথা নিচে করে থাকবে বাংলাদেশ। মৃন্ময় মণ্ডল নামে একজন লিখেছেন, দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ভালো হোক এই কামনা করি। মাহিন মাহমুদ নামে একজন লিখেছেন, আমরা দিতে পারি নিতে পারি না, কারণ আমরা ক্ষমতায় থাকতে তাদের দরকার আছে। একজন লিখেছেন, স্বামী স্ত্রী সম্পর্কের মতো, এ নিয়ে রাজনীতির কিছু নেই, সবই ভুয়া। একজন নাজিম নামে লিখেছেন, আমরা কি পেলাম ক্ষমতায় থাকার জন্য সব দিতে পারে শেখ হাসিনা, এরকম একটি মন্তব্য করেছেন। একজন লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী না, উনি ইন্ডিয়ান ডল। হারকিউলিস রনি নামে একজন লিখেছে, কি কি দিয়ে দেয়া হলো ভারতকে। এই কয়েকজন মন্তব্য এ পর্যন্ত করেছেন। তো এর ভেতরে ওই প্রশ্নটা আমি করতে চাচ্ছি দুজনকেই, যে আমরা দিতে পারি নিতে পারি না, কারণ আমরা ক্ষমতায় থাকতে হলে তাদের দরকার আছে, এই মন্তব্যের বিশ্লেষণ কি করবেন ডক্টর আসিফ নজরুলের কাছে আগে?
না, আমি একটা জিনিস একটু ক্লিয়ার করে নিই, জয়ন্তদা নিশ্চয়ই অনেক বড় সাংবাদিক, ওনার নিশ্চয়ই অনেক পড়াশোনা আছে, তো উনি আপনার এই জিনিসটা একদম জানেন না যে একটা রাষ্ট্র চিন্তা এত মানবিকতা নির্ভর হয় না। মানবিকতার একটা এলিমেন্ট থাকে, রাষ্ট্রচিন্তার মধ্যে আরো অনেক ব্যাপার থাকে। রাষ্ট্রচিন্তার হিসাবে অবশ্যই ভারতের জন্য পাকিস্তান ভেঙে দুটুকা হলে অনেক বড় স্বার্থের ব্যাপার ছিল, এটা একটা সাধারণ বুদ্ধিওয়ালা মানুষের বোঝার কথা। এই চিন্তা কোনোভাবেই কাজ করে নাই, উনি যেটা বললেন যে শুধু মানবিকতা হয়ে পড়েছে। আশা করি জয়ন্ত দা, আপনার সাথে আমার ভবিষ্যতে আরো কথাবার্তা হবে, আমি আপনাকে রেফারেন্স দিয়ে দিয়ে বলবো, দুটা চিন্তাই কাজ করেছে, ভারতের মানবিকতা চিন্তাও কাজ করেছে। আপনি নিজে তো খোঁজ নিয়ে দেখেন, তখনকার পলিসি মেকার, তার আগের পলিসি মেকারদের বিভিন্ন বই, ভারতীয়দের রাইটারদের বই আছে, আপনি তো খোঁজ নিয়ে দেখেন। আর একটা কথা হচ্ছে কি, যে আমি যেটা মনে করি কি, ধরেন আমি একটু ভারতকে যে দোষ দিচ্ছি, এই দোষটা আমি দিতে চাই না। আমার ব্যক্তিগত ভাবে আমি ভারতের যেসব আমার বন্ধু বান্ধব আছে, আমি দেখেছি ভারতের সাধারণ মানুষ কত উষ্ণ হৃদয়, কত ভালোবাসে তারা বাংলাদেশকে, কিন্তু নীতি নির্ধারণের পর্যায়ে আমরা একটা ট্রান্সলেশন দেখি না, বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও দেখি না, ভারতের সরকারের পক্ষ থেকেও দেখি না। এবং এটা প্রধান দুর্বলতা হচ্ছে আমাদের, যেহেতু আমাদের অত্যন্ত ফলটি বিতর্কিত ইলেকশন, সরকারের কনফিডেন্স কম থাকে, সরকার আপনার অতিমাত্রায় ভারত নির্ভর হয়ে পড়েছে এই জন্য, কারণ ভারত একমাত্র বাংলাদেশে এই সমস্ত বিতর্কিত ইলেকশনকে একদম ওপেন হ্যান্ডেডলি সাপোর্ট করেছে। এখন যদি প্রমাণ চান সুজাতা মেহতার সফর থেকে অনেক কিছু বলতে পারি, শেখ হাসিনা যখন প্রকৃত অর্থে জনগণের ভোটে ইলেকটেড হয়েছিলেন 2009 সনে, তখন কিন্তু ওনার স্বর অনেক শক্ত ছিল, উনি কিন্তু বলেছিলেন যে তিস্তার পানি পাই নাই, ট্রানজিট দিব না, কিন্তু তারপরে ইলেকশন গুলাতে এত বেশি কন্ট্রোভার্সি হয়েছে, আদৌ তার ইলেকশন নিয়ে এটা নিয়ে এত বেশি প্রশ্ন উঠেছে, এবং ভারত এমন ভাবে ইলেকশন গুলোকে ডিফেন্ড করেছে, উনি আপনার হয়তো ওনার কোনো উপায় নাই। এখন আমরা তো সাধারণ জনগণ, আমরা কে ক্ষমতায় আসলো, ভারতে কি ক্ষমতায় আসলো, কে কাকে কি দিল, সেগুলি না, আমাদের চোখের সামনে আমরা যখন দেখি বাংলাদেশ একটা পুচকে রাষ্ট্র ভারতের তুলনায়, ভারত নাকি বাংলাদেশ নাকি ভারতের ফিফথ লার্জেস্ট রেমিটেন্স সেন্ডিং কান্ট্রি, এখানে যত ভারতীয়রা কাজ করে তারা ভারতে যে টাকা পাঠায় তারা ফিফথ লার্জেস্ট সারা পৃথিবীর হিসাবে। আর বাংলাদেশের মানুষ সেখানে কাজ করতে গেলে যদি কোন রকম প্রশ্ন দেখা যায় তার, সে সঠিক কাজ করতে আসছে কিনা, বর্ডারে তাকে মেরে ফেলা হয়, গ্রেফতারও কম, বর্ডারে মেরে ফেলা সব সময় না, অনেক ঘটনা এরকম ঘটে, আমরা তো রেসিপ্রোসিটি দেখি না, ভারত এত বড় রাষ্ট্র, ভারত থেকে আমাদের রেমিটেন্স আসে না কেন? ভারত থেকেও তো আমাদের একটা বিরাট অঙ্কের রেমিটেন্স আসার কথা। আমাদের লোকজন কতজন ভারতে চাকরি করার সুযোগ পায়? এগুলি তো সাদা মাটা তথ্য। এগুলি যখন দেখি, এখন উনি বিদ্রুপ করে অনেক কিছু বলতে পারেন যে ঢাকা ইউনিভার্সিটি টিচার উনি কেন বলছে। আরে ভাই, ঢাকা ইউনিভার্সিটি টিচার দেখি তো আরো বেশি বলা উচিত, বিকজ আমি তো ফ্যাক্ট গুলো জানি। আপনার সাথে যদি আমার 5 ঘন্টা ডিবেট হতো, আমি আপনাকে রেফারেন্স গুলো বলে দিতাম।
জয়ন্ত রায়চৌধুরী, কি বলবেন এর প্রেক্ষিতে? আমার ওই প্রশ্নের উত্তর আমি আশা করছি আপনি বলবেন যে ক্ষমতায় থাকার জন্য বা ক্ষমতার জন্য হয়তো বাংলাদেশ ভারতের কাছে জোর করে কিছু বলতে পারছে না, এই মন্তব্যের কোনো ব্যাখ্যা?
এটা এটা তো একেবারে ভুয়ো কথা। আমার মনে হয় না আমি ইলেকশন বিতর্কিত কি বিতর্কিত নয় সেটা বাংলাদেশের জনগণ বেশি ভালো জানবে আমার থেকে, কিন্তু এটা তো সত্য কথা যে অপোজিশন ভার্চুয়ালি নীল ছিল এবং এই ইলেকশন আওয়ামী লীগ জিততই। পার্সেন্টেজ অফ ভোট কতটা কি কতটা নয় সেটা নিয়ে ওনারা বেশি ভালো জানবেন, আমি ইলেকশনের সময় ছিলাম না বাংলাদেশে বলতে পারবো না, কিন্তু ইলেকশনের আগে গেছি পরে গেছি যতদূর বুঝেছি যে আওয়ামী লীগের অপোজিশন ভার্চুয়ালি নীল ছিল, এক। দ্বিতীয় নম্বর, ভারতবর্ষ বাংলাদেশের ইলেকট্রাল প্রসেসে নিশ্চয়ই ইনভলভ নয়, এটা একটা বলবো যে এটা ওনাদের নিজেদের ইন্টারনাল পলিটিক্সে আমাদের না ঢোকানোই শ্রেয়। বাংলাদেশে কে কি দায়নি এটা, এই প্রশ্নটা সম্পূর্ণরূপে আমি অদ্ভুত অবাক হয়ে যাই যে পুরো লার্জের পিকচারটা যদি দেখেন, আগে যে ল্যান্ড বাউন্ডারির যে এগ্রিমেন্টটা হয়েছে সেখানে ভারতবর্ষ বেশি জমি দিয়েছে বাংলাদেশকে,
শব্দটা কেটে যাচ্ছে। আমার মনে হয় জয়ন্ত রায় চৌধুরীর নেটওয়ার্ক ভালো না যেখানে আছেন। আচ্ছা, আমরা শুনতে পাচ্ছি না জয়ন্তদা, আমরা আর একটু বিশ্লেষণ শুনে আসি ডক্টর আসিম নজরুলের কাছে। আচ্ছা, যে এইবারের চুক্তিতে যে বিষয়গুলো উঠে এসছে তার মধ্যে পুরনো যে পানি চুক্তি, তারপরে সীমান্ত সমস্যা, এগুলো ছাড়া রোহিঙ্গা এবং এনআরসি, এই দুটো নতুন বিষয়। এই দুটো বিষয়ে আমরা আমরা শুনেছি যে রোহিঙ্গা শব্দটি নাকি ভারত উল্লেখই করেনি, আশ্রয়চ্যুত মানুষ এরকম কথা বলা হয়েছে, তো এর কি কোনো ব্যাখ্যা আছে ডক্টর আসিফ নজরুল? তারপরে এনআরসি,
হ্যাঁ, এটা তো এখন জয়ন্তটা থাকলে ভালো হতো। আমার কাছে কিছু অদ্ভুত লাগছে কি জানেন, আমি আমার ভারতীয় অনেক বন্ধুকেও দেখি যখন আলাপ করি, ওনারা না বাংলাদেশে অনেক বিষয়গুলো জানেন না, বাংলাদেশ তো ভারতের তুলনায় খুব ছোট, সাধারণ মানুষ অনেক কিছু জানে না। এই জন্য তো কিছুক্ষণ আগে আপনাকে বললো না যে গঙ্গা নদী ভারত আর বাংলাদেশ আধাআধি বাংলাদেশকে দিয়ে দিতে বলেছেন উনি,
বলেছেন তো জি।
গঙ্গা নদী তো বাংলাদেশ আর ভারতের মধ্যে প্রবাহিত না, এটা নেপাল থেকেও প্রবাহিত, আর বাংলাদেশকে দেওয়া হয়েছে রেসিডিউয়াল ওয়াটার, অবশিষ্ট পানি, উত্তরপ্রদেশ বিহারে ব্যবহার করার পর পশ্চিমবঙ্গের ফারাক্কা পয়েন্টে যে অবশিষ্ট বা উচ্ছিষ্ট পানি থাকবে সেটা 50-50 ভাগাভাগি করেছে। তো উনি তো জানেনই না, ফলে উনি আমার কথা শুনে অবাক হচ্ছে যে আমি যদি বলছি কেন, ফলে আমার কাছে মনে হচ্ছে আর এনআরসি নিয়ে যাই হোক, উনি যদি অনলাইনে থাকেন, লাইনে থাকেন খুব ভালো হয়, এটা বলা যেত। আর এনআরসি নিয়ে, রোহিঙ্গা নিয়ে, এটা নিয়ে আপনার আমাদের প্রধানমন্ত্রী উৎকণ্ঠা ব্যক্ত করেছেন, এই সংবাদ আমরা পড়েছি, এটা আমাদের ভালো লেগেছে, উনি দেশের কথা ভেবে এটা বলেছেন। উনার বলাটাকে যে কোনো গুরুত্ব দেয়নি ভারত সেটা আমাদের খুব খারাপ লেগেছে। উনি তো সত্যি বলেছিলেন, আমরা উনি তো ওইখানে ইন্ডিয়াতে যাওয়ার আগেই বলেছিলেন যে এত বড় একটা কনসার্ন বাংলাদেশের জন্য, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিদিন হুমকি দিচ্ছে যে এগুলিকে এনআরসিতে যারা বাদ করেছে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, স্বরাষ্ট্রমন্ত্রী এবং শাসক দলের সভাপতি, সেটা বাংলাদেশের কনসার্ন হবে না, এটা একটা কথা। এখন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যদি ভারতের উপর হুমকি দিতে থাকে তাহলে ভারত কনসার্ন হবে না?
জি, নিশ্চয়ই।
এগুলি জিনিস যখন আসে না তখন মনে হয় কি অন্তত এই দুইটাই সূত্রে বাংলাদেশ উদ্বেগ জানিয়েছিল, ভারত রেসিপ্রোকেট করে নাই, আমাদেরকে তারা পাত্তা দেয় না, আমাদের কোনো গুরুত্ব নাই তাদের কাছে।
আচ্ছা, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কি কোনো আলোচনা হয়েছে বলে আপনার মনে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময়ে?
না না, সেটা আমি জানি না, বাট উনি যে বললো যে ভারত হস্তক্ষেপ করে না, আপনার নিশ্চয়ই মনে আছে 2009 সালে বা 8 সালে যে ইলেকশনটা ছিল, তার আগে সুজাতা মেহতা এখানে এসেছিল এবং এরশাদ সাহেব নিজে ওপেনলি বলেছিলেন সুজাতা মেহতা তাকে ইলেকশনে পার্টিসিপেট করার জন্য প্রেশারাইজ করেছে। এবং আপনার নিশ্চয়ই মনে আছে 2009 সালে ইলেকশনে পৃথিবীতে মাত্র 2টা দেশ অবজার্ভার পাঠিয়েছিল, এটা হচ্ছে ভারত এবং ভুটান। ইলেকশনের সাথে সাথে যে দেশ এই ইলেকশন গুলাকে কংগ্রেচুলেট করে সেটা হচ্ছে ভারত। তো এগুলি তো এর চেয়ে বেশি আমাদেরকে আর কি দেখা করবে, ঠিক না? এটা তো বুঝাই যায় জিনিসগুলা। যাই হোক, এখন আপনার আপনাদের
বাংলাদেশকে অনেক মাশুল দিতে হবে। তারপরে একজন লিখেছেন ফিরোজ অনিক, বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক তখনই গড়ে উঠতে পারে যখন দুদেশে দুটি মানবিক সরকার থাকে, আর তা না হলে স্বার্থগত অ্যালায়েন্স থাকে, যা এখন দেখা যাচ্ছে। ভারত বাংলাদেশের অনেক জমি দখল করে নিয়েছে, এমডি শামীম নামে একজন লিখেছেন। তিনি আরও লিখেছেন ভারতের বক্তা যা বলছেন তা আমাদের শোনার দরকার নেই। আচ্ছা, ও জয়ন্ত রায়চৌধুরীর কথা তিনি পছন্দ করছেন না মনে হয়। তারপরে সাইফুল ইসলাম নামে লিখেছেন যা দিয়ে যাচ্ছে যাক, পরে ওদেরকে দেখে নেব। তিনি আসিফ নজরুল এর প্রশংসা করেছেন, শফিকুল ইসলাম নিয়াজি নামে একজন। তারেক আহমেদ স্বয়ং লিখেছেন ক্ষণিকের জন্য এই আলোচনা শুনে আসা যাচ্ছে। যাই হোক, এই আলোচনায় প্রচুর সংখ্যক শ্রোতা অংশ নিচ্ছেন। জয়ন্ত রায়চৌধুরীর লাইনটি আমরা পাচ্ছি না, তো এর মাঝে আমি কয়েকটি বিষয় আপনাকে জানাই। সেটি হলো যে আমাদের রোহিঙ্গা ইস্যুতে ভারত যে জোরালো সমর্থন দিতে চায় সেটি এই আলোচনায় মেলেনি, একজন মন্তব্য করেছেন, কেন জানতে চেয়েছেন, সেটি আলোচনা হয়েছে আমাদের এখানে। ডক্টর আসিফ নজরুল, আমি ভারত এবং বাংলাদেশের ভিতরে যে অমীমাংসিত বিষয়গুলো আগে ছিল এবং আরও যেগুলো মানে রিসেন্টলি হয়েছে, সেগুলোর ব্যাপারে আর কি করা দরকার, কিভাবে মানে কূটনীতি এগিয়ে নিয়ে যাওয়া যায়, কোনো পরামর্শ আছে?
আমার পরামর্শ হচ্ছে, ধরেন এটা পরামর্শ দেওয়ার জায়গায় নাই। বাংলাদেশে যদি সুস্থ অবাধ একটা নির্বাচন হতো, জনগণের প্রকৃত প্রতিনিধিরা সরকার ক্ষমতায় থাকতো, সেই সরকারের কণ্ঠের জোর অনেক বেশি থাকতো। এরপর আমি বলবো এই সরকার এখনো ভারতের সাথে আলোচনার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যেতে পারে কিছু কিছু পদক্ষেপ নিলে। একটা হচ্ছে সমস্ত রাজনৈতিক দল, সমস্ত সমাজের বিভিন্ন পেশাজীবী শ্রেণী, তাদেরকে নিয়ে একটা জাতীয় ঐক্যমত গড়ে তুলুক যে আমাদের ভারত নীতিটা কি হবে। ভারত নীতিটা ডেফিনেটলি বন্ধুত্বের হবে, কিন্তু বন্ধুত্বের ভিত্তিগুলা কি কি হবে, আমাদের কি দরকার, আমাদের কোন জিনিসটা স্পষ্টভাবে বলতে হবে। এখন এই সমস্ত জাতীয় ঐক্যের বাতাবরণ তৈরি করে বা ফাউন্ডেশন তৈরি করে যখন উনি নেগোসিয়েট করতে যাবে, তখন এটা গুরুত্ব অন্যরকম থাকবে, তখন এটাকে বেশি গুরুত্ব দেওয়া হবে। এবং এছাড়া আমি মনে করি যারা আপনার নেগোসিয়েশনে বসবে, ধরেন পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্র মন্ত্রী বা পানি সম্পদ সচিব, এখানে অনেক এফিসিয়েন্ট লোককে নিয়োগ দেওয়া উচিত, অনেক ঝানু লোককে নিয়োগ দেওয়া উচিত। আওয়ামী লীগের তো এফিসিয়েন্ট এবং ঝানু লোকের অভাব নাই, তো সেই জিনিসগুলো তো সরকার করতেই পারত, সেই কাজগুলো করা তো অসম্ভব কিছু না। আর থার্ড হচ্ছে সরকারের পক্ষ থেকে সবকিছু স্বচ্ছভাবে করতে হবে। এখন আপনি এই যে পোস্টাল ডিফেন্স সিস্টেম বাংলাদেশে প্রতিষ্ঠা করা হবে, ভারত একটা পোস্টাল ডিফেন্স সিস্টেমের জন্য, সরি, পোস্টাল সার্ভেলেন্স সিস্টেমের একটা রাডার বাংলাদেশে প্রতিষ্ঠা করবে। এখন আমি তো পত্রপত্রিক উপরে অবাক, এই ধরনের রাডার নাকি ভারত প্রতিষ্ঠা করেছে, তার প্রায় বৃত্ত রাষ্ট্র আছে কয়েকটা, আপনার খুবই অনুগত রাষ্ট্র, যেমন মরিশাস, ছোট ছোট দ্বীপ রাষ্ট্র মরিশাস, তারপর হচ্ছে মালদ্বীপ, তারপর সিচেলেস, এখন বাংলাদেশেও নাকি এখানে করতে যাচ্ছে। তো বাংলাদেশের স্ট্যাটাস কি মালদ্বীপ আর মরিশাসের স্টেজে নেমে গেছে? তাহলে আমার প্রশ্ন জাগবে যে এই সার্ভেলেন্স করে ভারতের পত্রিকায় লিখছে যেখানে চীনের অব্যাহত প্রভাব, চীনের অব্যাহত আক্রমণের একটা ভারসাম্য রক্ষা করার জন্য, বুঝলাম, তাহলে তো ভারতের স্বার্থে, আমি এদের বিনিময়ে কি পাচ্ছি? আজকে আপনার ট্রানজিটের জন্য বাংলাদেশে যেটা বন্দর ব্যবহার করার সুযোগ দেওয়া হয়েছে, ভারতের কোন বন্দর আমাকে ব্যবহার করার সুযোগ দেওয়া হয়েছে? সেটা জয়দুদার মতো মানুষের মুখে বললে তো হবে না, সেটা কোন এগ্রিমেন্টে আসছে যে ভারতের এই বন্দর ব্যবহার করতে দেওয়া হবে? তারপর ধরেন আজকে উনি যেটা বললো যে ভুটানের সাথে নেপালের সাথে ট্রানজিটের কথা উনি বারবার বলছেন, ভুটানের সাথে নেপালের সাথে কোথায় আমাদের ট্রানজিট হলো আমি কিছু বুঝলাম না। একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের মধ্যে এই বিষয়গুলো উল্লেখ করা আর এগুলি বাস্তবায়ন করা কি এক কথা? দেখি বাস্তবায়ন হয়েছে, আজকে যদি আমরা দেখতাম হ্যাঁ ভুটানের সাথে নেপালের সাথে আমাদের সুস্পষ্ট সড়ক ট্রানজিট ইমপ্লিমেন্টেড হয়ে গেছে, তখন আমাদের মনে হতো হ্যাঁ আমরা দুই পক্ষই পাচ্ছি। আমরা তো কোথাও বলার চেষ্টা করি না যে বাংলাদেশ শুধু নিবে ভারতকে দিবে না, আমরা তো কোথাও বলি না যে ভারতকে বাংলাদেশের বন্ধু হিসেবে দেখাই উচিত না। আমি সবসময় এবং আমরা সবসময় বলি আমরা সমান মর্যাদা সম্পন্ন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, উইন উইন সিচুয়েশন থাকবে, দুই দেশের প্রতি গভীর শ্রদ্ধাবোধ সম্মানবোধ থাকবে, সেরকম একটা সম্পর্ক যেন গড়ে উঠে।
আচ্ছা,
এখন আমার এখানে গণতন্ত্রের সংকট আছে, এই সুযোগ নিয়ে আপনি সরকারের উপর চাপ সৃষ্টি করে সবকিছু আদায় করে নিবেন, বাংলাদেশের মানুষকে রুষ্ট করে, এটা তো হচ্ছে পুরো বাংলাদেশকে অসম্মান করা, বাংলাদেশের মানুষকে অসম্মান করা।
জি, আপনি একটা জায়গায় বললেন যে বাংলাদেশ এবং বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার এবং বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের যে ট্রানজিট সুবিধা দেওয়া হয়েছে, এর প্রেক্ষিতে কি বাংলাদেশের কোনো উপকার হবে না নাকি একচ্ছত্র হবে? এই একটি বিষয়। আরেকটি হলো যে ভারত বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি, মানে এই আশেপাশের দেশগুলোর ভেতর থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স করছে, এগুলো কিভাবে করছে ভারতীয়রা?
আমি জানি না, আপনারা বিদেশের থেকে একটা প্রোগ্রাম করে, ভয়েস অফ আমেরিকা থেকে একটা প্রোগ্রাম করে গভর্নমেন্ট জিজ্ঞেস করে যেখানে যারা ভারতীয় নাগরিক চাকরি করছে, এটা হঠাৎ করে গত 5-6 বছর এত বেড়ে গেল কেন? ওনারা কি সব বৈধ ভিসা নিয়ে করছে? ওনারা কি ট্যাক্স দিচ্ছে? আমাদের দেশে একটা সিস্টেম ডেভেলপ করেছে? বা ওনারা কি এতই প্রতিভা সম্পন্ন বা এতই মেধা সম্পন্ন যে বাংলাদেশের ছেলেরা বেকার রাস্তাঘাটে ঘুরছে, তাদেরকে বাদ দিয়ে তাদেরকে চাকরি দিতে হবে? এই প্রশ্নগুলো তো আসা উচিত, আপনারা প্রশ্ন করেন, কারণ এটা তো হতে পারে না। অবশ্যই এখানে যদি এমন কোন বিশেষ দক্ষতা সম্পন্ন ভারতীয় নাগরিক থাকে যেখানে তাদের চাকরির দরকার আছে, বাংলাদেশের মানুষের পর সবচেয়ে বেশি প্রেফারেন্স ভারতকে আমরা দিতে রাজি আছি। বাংলাদেশের মানুষের পরে পৃথিবীর যে কোনো রাষ্ট্রের তুলনায় ভারতকে আমরা প্রেফারেন্স দিতে রাজি আছি চাকরি পাওয়ার ক্ষেত্রে বা টেকনিক্যাল কাজগুলো পাওয়ার ক্ষেত্রে, কিন্তু সেটা তো বাংলাদেশের মানুষকে বাদ দিই না, এটা পৃথিবীর কোনো দেশ তো করে না। এখন বাংলাদেশ এটা করছে নাকি বা না করলে আমাদের দেশে এত দক্ষ মানব শক্তি গড়ে উঠেছে, সরকার বলে এত উন্নয়ন হয়েছে, এত ইউনিভার্সিটি হয়েছে, এত ছেলে পেলে বিদেশে পড়াশোনা করছে, তো কেন এখানে? আমি জানি না এক্সাক্ট ফিগার, কেউ বলে আপনার, আমি বারবার বলছি যে 32 লক্ষ কাজ করছে, আপনি 10 লক্ষ কাজ করছে না, 5 লক্ষ কাজ করছে না, 32 লক্ষ, এটাও তো আমরা জানি না।
এবং এর বৈধ
কেন এত গোপন রাখা হয়েছে? এটা তো অন্যায় কাজ না। যদি ন্যায় কাজ হয়, ভালো কাজ হয়, তাহলে আমাদের সবকিছু জানানো হয় না কেন? যে সিস্টেমটা কি এখানে ভারতীয়দের চাকরি করছে, তারা কি বৈধভাবে করছে,
সেটা
জানায় না কেন?
প্রশ্ন সেটাই। কিন্তু এর বিপরীতেও নিশ্চয় বাংলাদেশিরাও ভারতে কাজ করছে, সেরকম কোন ফিগার তো আমাদের কাছে নেই।
বাংলাদেশিরা ভারতে কাজ করছে, কিন্তু আমরা তো কোনো হিসাবই দেখি না যে ভারত থেকে পাঠানো রেমিটেন্স হচ্ছে বাংলাদেশে যেসব রেমিটেন্স আছে তার মধ্যে 4 কি 5 নম্বরে, ভারতের রেমিটেন্স তো উল্লেখই দেখি না, হয়তো খুবই নিচের দিকে আছে, বুঝছেন? আমরা তো প্রথম যদি 10-20টা দেশ দিকের মধ্যে ভারত তো নাই, একটু উল্টা হওয়ার কথা। আপনি যদি দেখেন যে মেক্সিকোর বা আমেরিকার রিলেশন দেখেন, আপনারা আমেরিকা আছেন, আমেরিকার কত লোক রেমিটেন্স মেক্সিকোতে পাঠায় আর মেক্সিকোর কত লোক আমেরিকা পাঠায় বলেন আপনি? নিশ্চয়ই মেক্সিকোর লোক বেশি রেমিটেন্স পাঠায় আমেরিকার থেকে। তো বাংলাদেশের ভারতের সাথে সম্পর্কটা এরকম কেন? এই ভারসাম্য নাই কেন? আমাদের প্রশ্ন তো সেটাই।
আমার মনে হয়
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হইতে হবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে একটা স্বচ্ছতা থাকে, একটা ভারসাম্য থাকে, শুধু সেটা করতে বলছি। আমরা কেউ ভারত বিরোধী না, আমরা কেউই ভারত থেকে কোনো কিছু, আমি আপনাকে একটু আগে বললাম যে বাংলাদেশের মানুষের চাকরি হওয়ার পর সবচেয়ে বেশি প্রেফারেন্স ভারতকে দেওয়া হোক, কোনো অসুবিধা নাই। এবং আমি জয়ন্তের সাথে কথা বলার সময় বললাম যে 71 যে বাংলাদেশকে সাহায্য করেছিল শুধু মানবিক দিক ছিল না, আমি বলছি না যে মানবিক দিক ছিলই না, বললাম যে মানবিক দিক ছিল এবং রাষ্ট্রচিন্তার স্বার্থগত দিকও ছিল, এবং মানবিক দিক ছিল সরকারের না, মানবিক দিকটা ছিল পশ্চিমবঙ্গের মানুষের, ত্রিপুরার মানুষের, মানুষের মানুষের প্রতি ভালোবাসা আমরা তখন দেখেছি। কিন্তু রাষ্ট্রীয় নীতি নির্ধারকরা শুধু মানবিক দিক চিন্তা করে কি এত একটা যুদ্ধে লড়াই নাকি, তাহলে রাষ্ট্র চিন্তার কত স্বার্থ ছিল, এগুলি ওনারা কেন বুঝেন না আমি বুঝলাম না।
আসিফ ভাই, জয়ন্ত রায়চৌধুরীর লাইন আর পাচ্ছি না, অনেকক্ষণ ট্রাই করলাম, তো আমাদের সময় প্রায় শেষ। আর 2-3 মিনিটের ভিতরে আমি একটি প্রশ্ন করতে চাই, যেটি প্রথমে আলোচনায় উঠে এসেছিল যে ভারত এবং বাংলাদেশের এই সাম্প্রতিক সফরের যেসব বিষয় আলোচিত হলো এবং যে বিষয়গুলো চুক্তি স্বাক্ষরিত হলো, এর মধ্যে চীনের প্রভাবের ভয়ে বাংলাদেশ হটে গেছে, এরকম কোনো কারণ কি আপনার মনে হয়? কেউ কেউ বলছে যে চীনের ভয়ে হয়তো বাংলাদেশ জোরালোভাবে কোনো ভারতের সঙ্গে চুক্তি করেনি বা কিছু হয়নি, তো চীন কি আর এই দুই রাষ্ট্রের মাঝখানে কোনো ফ্যাক্টর কিনা?
অবশ্যই ফ্যাক্টর, চীন এই দুই দেশের মাঝখানে অবশ্যই ফ্যাক্টর। চীন থেকে বাংলাদেশ সাবমেরিন নিয়েছিল, এটা নিয়ে অনেক টেনশন হয়েছে। এখন আমার কথা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট কোনো চীন নীতি আছে, ভারত নীতি আছে? আপনি ভারত আর চীনের মতো এত মাস দুইটা কান্ট্রি, এত পাওয়ারফুল দুইটা কান্ট্রি, দুইটা কান্ট্রির কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের অনেক জায়গা আছে, অনেক শত্রুতার ইতিহাস আছে, আপনি দুইটা কান্ট্রির সাথে একই মাত্রার সম্পর্ক রাখতে যদি চান, সেটার পিছনে আপনার কোনো স্ট্র্যাটেজি আছে নাকি? আপনি একবার চীন ধমক দেবে এই জন্য আপনি চীনকে কিছু দিয়ে দিলেন, ভারত ধমক দেবে ভারতকে কিছু দিয়ে দিলেন, আবার চীন খেপে যাবে ভারতকে দিলা কেন, আবার চীনকে দিবেন আবার ভারতকে দিবেন, তা আমার দেশের থাকলো কি? এটা তো বাংলাদেশের স্বার্থ তো কাউকে দিয়ে দেওয়ার জিনিস না। এখন যারা ক্ষমতায় আসেন থাকেন, ওনারা তো বাংলাদেশের সংবিধান মোতাবেক ওনারা বাংলাদেশের জনগণের সেবক, ওনারা তো রাষ্ট্রের মালিক না, ওনারা তো নিজের ইচ্ছা মতো এটা করতে পারেন না। তো এগুলো তো খুব সিম্পল কথা। এখন এগুলি যদি সরকারের যদি পররাষ্ট্র মন্ত্রণালয় যদি এটা ধরেন, আমি সবসময় মনে করি আমাদের একটা আলাদা খুবই স্পষ্ট ইন্ডিয়ান স্টাডি সেন্টার টাইপের থাকা উচিত পররাষ্ট্র মন্ত্রণালয়, চায়না স্টাডি সেন্টার থাকা উচিত পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের পক্ষ থেকে, একদম আলাদা সেল থাকা উচিত। এগুলো খুবই বিচার বিবেচনা করে সুচিন্তিত ভাবে ডিসিশন নিতে হবে। ওরা তো আনস্মার্ট না, ওরা আমাদের চেয়ে অনেক ক্ষেত্রে বেশি স্মার্ট। আপনি তো দুইটা পরাশক্তির সাথে প্লে করতে পারেন না। আমরা কারোর সাথে সংঘাতে জড়াবো না, আমি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটা দেশে যেখানে আছে সেখান থেকে যতটা সম্ভব দূরে রাখবো। বা আপনি ধরেন যে আজকে সাবমেরিনটি কেনা হয়েছে, কেন কেনা হয়েছে, কাউকে বলা হয়েছে, কি চিন্তা থেকে, ডিফেন্স পলিসির কোন জায়গায় সাবমেরিনটা খুব দরকার ছিল। সাবমেরিন যদি কিনতে না হতো, হয়তো আমি জানি না, সাবমেরিন হয়তো কিনতে না হলে ভারতকে এই যে কোস্টাল সার্ভিলেন্স রাডার সিস্টেম হয়তো বসাতে বাংলাদেশকে রাজি হতে হতো না, বা এটা চাপ হয়তো আসতো না, কে জানে। এখন এটা তো আপনার, আমরা তো সংসদেও আলোচিত হতে দেখি না জিনিসগুলা, যেরকম একটা সংসদ আছে, জনগণের টাকা এখানে বসে, জনগণের বেতন পায়। এখন এগুলো তো খুব জনগণ রিলেটেড ইস্যু, এগুলি কি সংসদে আলোচিত হয়েছে একবারও? আপনি শুনেছেন এগুলি?
বাংলাদেশের সার্বভৌমত্ব কি আদৌ আছে, কি মনে করেন আসিফ নজরুল?
সার্বভৌমত্ব সরকার স্বাধীন ভাবে চিন্তা করে ডিসিশন নিচ্ছে, শুধু জনগণের স্বার্থ চিন্তা করে সিদ্ধান্ত নিচ্ছে, এরকম আপনার সার্বভৌমত্ব পৃথিবীতে এরকম সার্বভৌমত্ব রাখতে হলে যেরকম একটা অবস্থা থাকতে হয় সেটা বাংলাদেশে নাই। সার্বভৌমত্ব একটা দেশের কে রাখতে পারে, যেটা আপনার জনগণ দ্বারা প্রকৃত ভাবে নির্বাচিত সরকার, যেই দেশের মধ্যে বিরোধী দলের সাথে সরকারের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে জাতীয় ইস্যুতে, যেই দেশের মধ্যে সমস্ত প্রতিষ্ঠান ঠিক মতো কাজ করছে, যেই দেশের মধ্যে সুদৃঢ় জাতীয় ঐক্য আছে, যেই দেশের মধ্যে আপনার রাজনৈতিক সংস্কৃতির একটা মিনিমাম মান আছে, যেই দেশের মানুষ প্রকৃত অর্থে দেশপ্রেমী, পাকিস্তান প্রেমী বা ভারত প্রেমী না, ভারত বা পাকিস্তান তাদের কাছে বাংলাদেশকে বেশি ইম্পর্টেন্ট হয় না, ওই রকম সাবজেক্টিভ এবং অবজেক্টিভ কন্ডিশন থাকলে একটা রাষ্ট্র সেরকম সার্বভৌম ভাবে নিজেকে অ্যাসার্ট করতে পারে।
আপনার এই কথা থেকে
অনেকাংশ অনুপস্থিত এখন।
এই আপনার এই মন্তব্য থেকে আশা করি শ্রোতা উত্তর পেয়েছেন। অনেক ধন্যবাদ ডক্টর আসিফ নজরুল আজকের এই অনুষ্ঠানে কথা বলার জন্য। আশা করি আবার কোনো অনুষ্ঠানে আপনাকে আমরা পাবো। ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।